রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমাদের ধারাবাহিক আলোচনার যে পর্বে আজকে আমরা এসে উপস্থিত, তার শিরোনাম হচ্ছে কিয়ামতের লক্ষণসমূহ। কিয়ামত বা মহাধ্বংস, মহাপ্রলয়ের লক্ষণসমূহ কি কি, এই শিরোনামটি নেওয়া হয়েছে আরবি পরিভাষা, কিয়ামতেরই পরিভাষা, আশরাত আস-সাহ বা আলামত আস-সাহ এর বঙ্গানুবাদ হতে। এই আলামত আস-সাহ শব্দটি দ্বারা মূলত কিয়ামত বা মহাধ্বংস, মহাপ্রলয়কেই নির্দেশ করে। এগুলোকে এভাবে বলা যায় যে আমরা ক্রমশই সেই চূড়ান্ত ধ্বংস কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যাওয়ার পথে আমরা বিভিন্ন আলামত, চিহ্ন, নির্দেশক বা মাইল ফলক আমরা দেখতে পাব। সেই মাইল ফলক বা চিহ্ন নির্দেশক সমূহ নিয়েই আমাদের আজকের আলোচনা। লক্ষণগুলো কি কি, কিয়ামত এর লক্ষণসমূহ কি কি। এই আস-সাহ শব্দটির দুটি অর্থ রয়েছে। আক্ষরিক অর্থে একে সময় অর্থে প্রয়োগ করা যায়, আক্ষরিক অর্থ সময়, কিন্তু প্রায়োগিক অর্থ হচ্ছে কিয়ামত শুরু হওয়ার সময়। আস-সাহ শব্দের প্রায়োগিক অর্থ হচ্ছে কিয়ামত শুরু হওয়ার সময়। এই সময়টা আসলে কখন, কখন কিয়ামত বা মহাধ্বংস শুরু হয়ে যাবে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না, এমনকি এ বিষয়ে কোনো নবী বা ফেরেশতাও অবগত নন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়বের অংশ, যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। একমাত্র আল্লাহই জানেন কখন এই মহাধ্বংস, মহাপ্রলয়, কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য একটি বিখ্যাত হাদিসে আমরা জানতে পারি, যখন জিব্রিল আলাইহিসসালাম আকাশ থেকে নেমে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার চেয়ে ভালো জানে না। খেয়াল করে দেখুন, জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতের সেই মহাধ্বংস শুরু হওয়ার সময়টা কখন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্নকর্তার চেয়ে ভালো জানে না। অর্থাৎ তিনি যা বলতে চেয়েছেন তা হচ্ছে আমাদের দুজনের কারোরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে কখন কিয়ামত শুরু হয়ে যাবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়বে আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এর বেশ কিছু আলামত, লক্ষণসমূহ বলে গিয়েছেন, কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই ধরনের আলামত বা লক্ষণের বর্ণনা অনেক হাদিসে রয়েছে। এর মধ্যে কোনোটা বেশ নির্ভরযোগ্য সহি কিংবা হাসান হাদিস, কোনোটাই আছে দুর্বল হাদিস। কাজেই এই নির্বাচনের কাজটুকু বেশ জটিল, যে বিশুদ্ধ হাদিসটুকু ছেকে নিয়ে আসতে হলে আমাদেরকে স্বাভাবিকভাবেই হাজার বই এবং হাদিস ঘাঁটতে হবে। এটি বেশ কঠিন এবং শ্রমসাধ্য একটি কাজ। তবে আলহামদুলিল্লাহ যে বিখ্যাত তাফসিরকার ইবনে কাসির এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ইতিমধ্যেই কিয়ামতের আলামতসমূহের একটি তালিকা প্রণয়ন করে একাধিক বই লিখে ফেলেছেন। আমাদের ধারণা, আল্লাহ আলম, যে কিয়ামতের আলামত নিয়ে তারা রীতিমতো মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলের কাজ করেছেন। এ বিষয়ে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোকে বলা হয় আস-সাহি মিন আশরাত আস-সাহ কিংবা আস-সাহি মিন আলামাত আস-সাহ। শুধু এই বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করে ইউসুফ নামের একজন বিশেষজ্ঞ একটি বই লিখেছেন এবং সেটাকেই আজকের আলোচনার মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে এই হাদিসগুলো নিয়েছেন এবং 50টিরও বেশি আলামত তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। অন্যান্য অনেক বইতে এই সংখ্যা, এই আলামতসমূহের সংখ্যা প্রায় 100তে পৌঁছে গেছে, তবে সেগুলোতে বেশ কিছু দুর্বল বা অগ্রহণযোগ্য হাদিস থাকার সম্ভাবনা রয়ে গেছে। তো এবার আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের সেই আলামতসমূহর বর্ণনা করার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। এই আলামতগুলোর মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারেই ইউনিক বা যে ঘটনাগুলো একবারই মাত্র ঘটতে পারে, মাত্র একবারই ঘটতে পারে, এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ঘটনাটা ঘটে গেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিজাজে একটি আগুন লাগবে, অগ্নিকাণ্ড, হিজাজে একটি আগুন লাগবে যার আলো শামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের বেলাতেও তুমি উটের ঘাড় পর্যন্ত দেখতে পাবে। তো এই ঘটনাটি, এটা আসলেই মানে একটা ইউনিক ঘটনা বা যা একবারই ঘটতে পারে, যা ঘটলে আপনি স্বাভাবিকভাবে জানতে পারবেন যে এই ঘটনাটি ঘটেছে কিনা বা কখন ঘটেছে। আবার বিপরীতভাবে বেশ কিছু আলামত রয়েছে যেগুলো একাধিকবার ঘটতে পারে, এমনকি বারবার ঘটতে পারে, কিংবা না ঘটলে মনে হবে যে হয়তো এটা ঘটে গেছে। যেমন এমন একটি আলামত হচ্ছে যে অনেক গণহত্যা, রক্তপাত এবং খুনোখুনি হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ হিসেবে আমাদেরকে জানিয়ে গেছেন। তো এটা হচ্ছে এমন একটা আলামত যে বর্তমানে উম্মার মধ্যে যেভাবে ব্যাপক হত্যাকাণ্ড, গণহত্যা চলছে, এগুলো দেখে আপনি বলতেই পারেন যে ওল্লাহি এটা তো ইতিমধ্যেই হয়ে গেছে, এই আলামতটা আমরা অতিক্রম করে ফেলেছি অথবা আমরা অতিক্রম করছি। কিন্তু আপনি হয়তো জানেন না যে ভবিষ্যতে হয়তো এর থেকেও মারাত্মক আকারে গণহত্যা, রক্তপাত, খুনোখুনি এগুলো শুরু হতে পারে। আবার এমন কিছু আলামত আছে যেগুলো হয়তো পুরোটা আত্মপ্রকাশ করেনি, কিছু কিছু স্বল্প পরিসরে ঘটেছে, পূর্ণ মাত্রায় ঘটেনি। আবার কিছু আলামত আছে যেগুলো ক্রমেই তার পূর্ণতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই কিয়ামতের আলামত সময়ের মধ্যে কিছু আলামত রয়েছে আবার যা পারস্পরিক বিপরীত। যেমন একটা আলামত হচ্ছে যে এক সময় আসবে শান্তির সময়, আবার অন্য আরেকটা আলামত আসছে যে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা এগুলো ছড়িয়ে পড়বে। কাজেই দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত ঘটনাগুলো একই সাথে ঘটতে পারবে না, কাজেই এগুলো সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় ভিন্ন ভিন্ন যুগে আস্তে আস্তে ঘটতে থাকবে। তো কেয়ামতের প্রথম আলামত কী, প্রথম নিদর্শন বা চিহ্ন কী মহাপ্রলয়, মহাধ্বংস কেয়ামতের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনই হচ্ছে কেয়ামতের প্রথম আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কেয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়ে দেন যে এই দুটো আঙ্গুল যত কাছাকাছি রয়েছে তার থেকেও আমি কেয়ামতের অধিক নিকটবর্তী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানব জাতির যে বয়স, মানব জাতির যে ইতিহাস, যে বয়স, কালের পরিক্রমা, সেই তুলনায় তিনি কিয়ামতের এতটা কাছাকাছি এসেছেন যে যতটা কাছাকাছি তার হাতের দুটো আঙ্গুল। তিনি বলেছেন যে তিনি এসেছেন একেবারে শেষ সময়ে, এই পৃথিবীর বুকে মানুষের বিচরণকালকে, মানুষের অবস্থানকে যদি আপনি একটা দিন হিসেবে ধরেন, মানব জাতির অবস্থানের সময় ইতিহাসকে একটা দিন হিসেবে ধরেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগমন করেছেন একেবারে শেষ বিকেলে, পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে। এটা আল বুখারীর হাদিস। কিয়ামতের দ্বিতীয় আলামতটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। প্রথম আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এবং দ্বিতীয় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। আল বুখারীর একটি হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিয়ামতের আগে ছয়টি আলামত হিসাব করতে বলেছেন। এক নম্বরে তিনি বলেছেন আমার মৃত্যু। কাজেই প্রথমে আমরা এই আলামতটি নিয়ে আমাদের আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে বাকি পাঁচটি বিষয় আমাদের আলোচিত হবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শুধু কিয়ামতের একটা চিহ্ন বা আলামতই নয়, বরঞ্চ এটা সমগ্র মুসলিম উম্মার জন্য একটা বড় বিপর্যয় ছিল। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমাকে হারিয়ে ফেলার মাধ্যমে যে সমস্যায় পড়েছ সেটার কথা ভাববে, তখন তোমাদের সমস্যাটা নিতান্তই তুচ্ছ মনে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে যে বড় বিপর্যয় শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, এরপরে যে সমস্যায় আমরা পড়লাম সেই সমস্যাগুলোর কথা যদি আমরা চিন্তা করি তখন আমাদের বর্তমান সময়ে যে সমস্যা সেটাকে খুবই তুচ্ছ মনে হবে। যদি আপনি আপনার জীবনে কোনো সমস্যা, দুর্ঘটনা বা বিপর্যয় নেমে আসে, তবে আপনি ভেবে নেবেন যে আপনি তেমন বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি। কারণ সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় লস, সেটা আমরা হারিয়ে ফেলেছি, সেই ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেছি, সেটা হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছি। দেখবেন তখন আপনাদের সমস্যাগুলো ছোট বা তুচ্ছ সামান্য মনে হবে। তো সুনান তিরমিজিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন পুরো মদিনা যেন আলোয় ভরে গিয়েছিল, যখনই তিনি চলে গেলেন মদিনা যেন আধার হয়ে এলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাফন করলাম তার কবরের মাটি হাতে লেগে থাকতেই মনে হলো আমাদের হৃদয়ে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা হৃদয়ে অন্তরের মধ্যে কি যেন একটা পরিবর্তন অনুভব করলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, বেঁচে আছেন, জীবিত অবস্থায় আছেন, এটাই ছিল অন্যরকম একটা অনুভব করার মতো বিষয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করেছেন, সাথে সাথে তারা নিজেদের অন্তরের মধ্যে অনুভব করলেন, এমনকি কবরের মাটি লেগে থাকা অবস্থাতেই তারা অনুভব করলেন তারা কোনো কিছু একটা হারিয়ে ফেলেছেন, তাদের অন্তরে কেমন একটা পরিবর্তনের স্বাদ তারা অনুভব করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার সাথে সাথে তারা অনুভব করলেন মদিনায় কি যেন নেই। সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরও বলে চলেছেন, তিনি বলেন যে আমরা আমাদের নিজেদের মনকেই যেন চিনতে পারছিলাম না, এ যেন অন্য এক হৃদয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে কাছাকাছি থাকলেই তারা মনে একটা প্রশান্তি অনুভব করতেন, এমনকি তিনি যদি তাদের চোখের আড়ালেও থাকতেন, সামনাসামনি মুখোমুখি অবস্থায় যদি নাও থাকতেন, তারপরও তারা একটা প্রশান্তি অনুভব করতেন। তিনি হয়তো আছেন তার বাসায়, তবু সাহাবারা শুধুমাত্র তার জীবিত অবস্থায় থাকার কারণে অর্থাৎ উপস্থিতির কারণে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করতেন। যখনই তিনি চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন তাদের মনে হলো তারা কিছু একটা হারিয়ে ফেলেছেন। কিয়ামতের তৃতীয় যে আলামতটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জেরুজালেমের অধিকার, বাইতুল মুকাদ্দাস বিজয়, ফাতহু বাইতুল মুকাদ্দিস। আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে। তখন মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবু উবাইদা আমর ইবনু জাররাহ এবং তিনি জেরুজালেম অবরোধ করেছিলেন, জেরুজালেম তিনি ঘিরে রেখেছিলেন। তো একসময় জেরুজালেম আত্মসমর্পণ করতে বাধ্য হলো, কারণ মুসলিম বাহিনীর সাথে তাদের যুদ্ধের কোনো সুযোগই ছিল না, এতটাই তারা চারদিক থেকে আক্রান্ত হয়ে গেল। এরপর তারা সেনাপতি আবু উবাইদাকে খবর পাঠালো যে ঠিক আছে, আমরা জেরুজালেমের চাবি হস্তান্তর করে আত্মসমর্পণ করতে রাজি আছি, তবে একটা শর্ত তারা জুড়ে দিল। তারা শর্ত দিয়ে দিল যে এই চাবি তারা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দিবে, অর্থাৎ এই চাবি তারা মুসলিমদের খলিফার হাতে হস্তান্তর করবে। তো এই খবর পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে চলে গেল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সুরা ডাকলেন, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা, কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে। তো কোনো কোনো সাহাবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন, গেলে আপনার বিপদ হতে পারে। আবার কেউ কেউ বললেন যে না, আপনি যান, ইনশাআল্লাহ তাআলা আপনি নিরাপদেই থাকবেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো, তবু আমরা সংক্ষেপে একবার এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, যেহেতু এটা কিয়ামতের তৃতীয় একটি আলামত, অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস বিজয়। তো ঘটনাটি হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খাদেমকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন, তার খাদেম অর্থাৎ যাকে আমরা বলতে পারি চাকর বা ভৃত্য, তাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। তাদের দুজনের জন্য একটাই উট ছিল এবং তারা পালা করে উটের পিঠে চড়ছিলেন, কখনো ওমর রাদিয়াল্লাহু আনহু, কখনো তার ভৃত্য, তার খাদেম। এভাবে আবার কিছুক্ষণ তারা উটকে বিশ্রাম দিচ্ছেন, এভাবে পালা বদল করে করে তারা সেই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। এভাবে চলতে চলতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন, তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভৃত্যের পালা হচ্ছে উটের উপরে বসে থাকার। তারা পর্যায়ক্রমে পালা বদল করে করে এগিয়ে যাচ্ছিলেন। চলতে চলতে তারা একেবারে এসে পড়েছেন একটা কাদা ভরা ডোবার সামনে। অবস্থা হচ্ছে এমন যে এখন এই ডোবাটা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত হয়ে গেলেন যে তার জামার কাপড়টা একটু উঠিয়ে নিলেন এবং ডোবা অতিক্রম করা শুরু করলেন। যেহেতু তখন তারই পালা ছিল উট টেনে নিয়ে যাওয়ার, তো তিনি সেভাবে কাপড় উঠিয়ে নিয়ে ডোবা পার হওয়া শুরু করলেন। গায়ে ও কাপড়ে কাদা লেগে গেল, তিনি ডোবার মধ্য দিয়ে উট টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর চিন্তা করে দেখুন, এই সমস্ত ঘটনাটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে। মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাদা মাখা অবস্থায় তার চাকরকে উটের উপর বসিয়ে রেখে সেই উটের রশি টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এই দৃশ্যটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে। তো তারা চিন্তা করেছিল যে আমরা এই চাবি হস্তান্তর করব, অর্থাৎ জেরুজালেমের চাবি, এই বিষয়টা আমরা যখন দিয়ে দিব আমরা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকেই দিব। তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়টি জানিয়েছিলেন এবং যার কারণে তিনি আজকে সেখানে উপস্থিত। তো সেনাপতি আবু উবাইদা যিনি ছিলেন আশরাতু মুবাশশারা বিল জান্নার একজন, অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবার একজন, তিনি ইহুদিদের বিষয়টা চিন্তা করলেন, তারা কি চিন্তা করছে। তিনি মনে করলেন যে এটা ঠিক হচ্ছে না। উল্লেখ্য যে আসলে তিনি এটা চিন্তা করেননি যে না, নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি সবসময় একটা ক্ষমতা দাপট অহংকার নিয়ে চলবেন, তিনি কখনো বিনয়ী হতে পারবেন না, না তিনি এই বিষয়টা চিন্তা করেননি। কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই ইহুদি লোকগুলো, এরা বড় হয়েছে রোমান সংস্কৃতির ছায়ায় বেড়ে উঠে, এরা সবসময় যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে রাজা বাদশাহ নেতৃস্থানীয় ব্যক্তি, এরা সবসময় চারপাশে প্রহরী নিয়ে চলে, একটা আলাদা ক্ষমতার দাপট তারা দেখিয়ে চলে, নিজেদেরকে অন্যরকমভাবে তারা উপস্থাপন করে থাকে, তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারে অভ্যস্ত নয়। তাই তিনি ভাবলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এভাবে আসাটা বোধহয় মানানসই হয়নি, কারণ জেরুজালেম বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে, যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদের খলিফা। তো এই ধারণাটি করে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনের কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তিনি আরও বললেন, আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত তুচ্ছ নিচু জাত, আর আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে, আর আজকে আমরা যদি অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবারও নিচু করে দেবেন। এর অর্থ ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানের মানদণ্ড হিসেবে সেই ক্ষমতার দাপট, চারপাশে প্রহরী নিয়ে যাওয়া, এগুলোকে কখনোই বুঝেননি। তিনি বলেছেন আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে, আর আমরা যদি আজকে অন্য উপায়ে, ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত নিচু করে দেবেন। আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশে দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই, নেই আমাদের পোশাক আশাকে কিংবা বিলাসবহুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে। পোশাকই জৌলুস নয়, আমাদের সম্মান দেয় ইসলাম। তিনি আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষা দিচ্ছিলেন, এবং তখন তার গায়ে যে জামা পরা ছিল তাতে ছিল 14টি তালি দেওয়া। মুসলিম খলিফা 14টি তালি দেওয়া পোশাকে পরে তার সেনাপতিকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একথাই বলতে চেয়েছেন যে মানুষ কি ভাবলো, তারা কি ভাবলো না ভাবলো সে কথা ভুলে যাও, কারণ তাদের প্রত্যাশিত বেশে আমরা নিজেদেরকে উপস্থাপন না করলেও আল্লাহ তাদের হৃদয়ে আমাদের মর্যাদার স্থান করে দেবেন। তিনি আবু উবাইদাকে একথাও পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বাইরের কোনো জৌলুসে সম্মান খোঁজার চেষ্টা করলে আল্লাহ আমাদের সম্মান ছিনিয়ে নেবেন, যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান খোঁজার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই সম্মান থেকে বঞ্চিত করবেন, কারণ আমাদের সম্মান ইসলামেই রয়েছে, অন্য কোথাও নয়। কেতা দুরস্ত আনুষ্ঠানিকতা এগুলো আমাদের দরকার নেই, আমরা সাদামাটা মানুষ, আল্লাহ আমাদেরকে দিনের মাধ্যমে আমাদেরকে প্রাপ্য সম্মান দেবেন। সুবহানাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব যথার্থ কথাই বলেছেন। জেরুজালেমের ইহুদি লোকেরা যখন তাকে এই অবস্থায় দেখল তারা আবেগে কান্নায় ভেঙে পড়ল। বলা হয়ে থাকে যে লোকে তাকে দেখার জন্য বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছিল, কারণ তারা প্রবল প্রতাপশালী ক্ষমতাশীল ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেছে মাত্র, কখনো দেখেনি। তবে তারা যা আশা করেছিল তার বিপরীত চিত্র যখন সামনে দেখতে পেল তারা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। তারা সিদ্ধান্ত নিয়েছিল এই ব্যক্তির কাছে আমরা চাবি হস্তান্তর করব, সবচেয়ে ক্ষমতাশীল প্রতাপশালী ব্যক্তি। তার বিপরীত চিত্রটি দেখে তারা কান্নায় আবেগে ভেঙে পড়ল যে আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে জেরুজালেমের চাবি হারাচ্ছি, জেরুজালেমের কর্তৃত্ব হারাচ্ছি। ইসলামের এই সাদামাটা নমুনা দেখে তারা নিজেদের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না, আবেগে কাঁদতে শুরু করল। শেষ পর্যন্ত তারা জেরুজালেমের চাবি আল খলিফা ওমর ইবনুল খাত্তাবকেই দিয়েছিল। আল্লাহু আলাম, ইবনে কাসির উল্লেখ করেছেন যে এই চাবি হস্তান্তর করার কিছু বৈশিষ্ট্য তাদের বইয়ে কিতাবে লেখা ছিল, এবং এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও ছিল যে যার কাছে তারা হস্তান্তর করবে চাবি সেই ব্যক্তির জামায় 14টা তালি থাকবে। যাই হোক, বাইতুল মাকদিস বিজয়ের এই আলামতটি বুখারির উল্লেখিত হাদিসে সেই 6টি আলামতের মধ্যে একটি আলামত। 4 নম্বর আলামতটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে এমন এক রোগের রূপে যা ছাগলের হয়ে থাকে। এখানে আসলে প্লেগ রোগের কথা বলা হচ্ছে। আর এই প্লেগ হয়েছিল জেরুজালেম অধিকারের পর হিজরি 1800 সনে আর শাম নামক জায়গায়। তো এটা মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল, পুরো উম্মাহ তখন বেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, কারণ 25,000-এরও বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে আবু উবাইদা ও মুয়াজ ইবনে জাবালের মতো ব্যক্তিরা সহ আরও বহু সাহাবা ছিলেন। তাদের জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এটা ছিল একটা রহমত, কারণ তাওয়াইন এক ধরনের শাহাদা, কিন্তু উম্মার দৃষ্টিকোণ থেকে তাদের মতো 25,000 ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান। পঞ্চম আলামত হচ্ছে সম্পদের প্রাচুর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্পদ এত বেশি হবে, এত অঢেল হবে যে কোনো মানুষের হাতে 100 দিনার 100 দিনার ধরিয়ে দিলেও সে সন্তুষ্ট হবে না। ভাবখানা এমন যে মাত্র 100 দিনার কি, এটা এটা দিয়ে আমি কি করব, এতটাই সম্পদের প্রাচুর্য হবে কিয়ামতের পূর্বে। তো এর কিছুটা হয়েছিল ওমর বিন আবদুল আজিজের সময়েই, ওমর বিন আল খাত্তাবের আমলেও কিছুটা হয়েছিল বলে আমরা বলতে পারি। ওমর বিন আবদুল আজিজের সময়কার কিছু ঘটনা বেশ বিখ্যাত হয়ে আছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আফ্রিকার এক রাষ্ট্রের ঘটনা, সে সময়ে সেটা ছিল উত্তর আফ্রিকা, বর্তমানে আমরা একে লিবিয়া বলতে পারি। তারা মদিনার খলিফার কাছে অর্থ সম্পদ ফেরত পাঠালো। তো ওমর বিন আবদুল আজিজ বললেন যে তোমরা এই টাকা আমাকে আবার ফেরত পাঠাচ্ছ কেন? তার প্রশ্ন ছিল যে কেন আফ্রিকার এই রাষ্ট্র আমাকে টাকা ফেরত পাঠাচ্ছে, এই সম্পদ তো ধনীদের কাছে নিয়ে এলাকার গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা। অন্যভাবে বললে এই টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আসার কথা নয়, বরং স্থানীয় সরকার তার নিজস্ব এলাকায় এই সম্পদ ব্যয় করবে। তো এর উত্তরে তারা বলল যে এই টাকাটা নেওয়ার মতো, মানে এই টাকা দেওয়ার মতো আমরা কোনো গরিব অভাবী লোক খুঁজে পাচ্ছি না। তো ওমর বিন আবদুল আজিজ তখন নির্দেশ দিলেন যে আফ্রিকার ওই রাষ্ট্রেই এই সম্পদ ফেরত পাঠিয়ে দাও এবং রাস্তাঘাট নির্মাণ বা অন্যান্য দাসমুক্তির কাজে এটা ব্যবহার করতে বলো। একইভাবে ওমর বিন আবদুল আজিজের সময়ে ইয়েমেনে সেখানেও জাকাতের কমিটিতে কেন্দ্রীয় সরকারকে অর্থ ফেরত নিয়ে আসতে হলো। এ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের কারণে সে সময় সম্পদের প্রাচুর্য ছিল। তবে এই সম্পদের প্রাচুর্য যখন পুরো বিশ্ব জুড়ে থাকবে তখন সেটা কিয়ামতের একটা বড় ইঙ্গিত হয়ে দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে যখন কেউ সাদাকা হিসেবে সোনা নিয়ে বেড়াবে কিন্তু সেটা নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। কল্পনা করুন যে আপনি লোকজনকে সোনা সেধে বেড়াচ্ছেন, স্বর্ণের টুকরো দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছেন কিন্তু কেউ সেটা নিতে যাচ্ছে না, কারণ সবারই তখন এত বেশি আছে যে সম্পদ অন্যের কাছ থেকে নিবে এটা তাদের আত্মসম্মানে লাগবে। আর দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে তারা সবাই সন্তুষ্ট এবং তৃপ্ত থাকবে। তো মূলত এই হাদিসে আমাদেরকে আসলে দুটি কথা বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে যে লোকজন সন্তুষ্ট তৃপ্ত থাকবে, তাদের যতটুকুই থাকুক সেটা নিয়ে তারা খুশি সন্তুষ্ট, এ কারণে তারা আর অন্যের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হোক বা যেটাই হোক সেই সম্পদ নেওয়ার জন্য কোনো আগ্রহ বোধ করবে না। মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে যে পৃথিবী সেই সময়ে সোনা রূপার স্তূপ উগড়ে দেবে। তখন একজন খুনি ব্যক্তি এসে বলবে আগে আমি এগুলোর জন্য মানুষ খুন করতাম, চোর বলবে আমি এই সম্পদের জন্য চুরি করতাম, পরিবার পরিজন দেখাশোনা করা ছেড়ে দিয়েছে এমন লোক এসে বলবে আমি এর জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাদের সাথে ঝগড়া বিবাদ করেছি। কিন্তু যখন এগুলো পৃথিবীর ভেতরকার স্বর্ণের রূপার স্তূপ উগড়ে চলে আসলো উপরে তখন তারা এগুলো কেউ নেবে না। চিন্তা করে দেখুন, আগে তারা বলবে যে আগে এর জন্য আমরা মানুষ খুন করেছি, চুরি করেছি, কেউ কেউ বলবে যে আমরা নিজেদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছি, কিন্তু এর পরেও তারা কেউ যখন ফ্রিতে পেয়ে গেল কেউ নেবে না, কারণ তারা মানসিকভাবে এতটাই তৃপ্ত থাকবে যে সোনা দানা না নিয়ে তারা এখানে সেখানে ফেলে রাখবে। আল্লাহ আলম যে আরেকটা কারণ হতে পারে যে সম্পদ নেওয়াটা তাদের একটা ভোগান্তির কারণ হতে পারে, কারণ কিয়ামতের আরেকটা আলামতে লক্ষণে বলা রয়েছে যে ফোরাত নদী স্বর্ণের একটা বিশাল পাহাড় উন্মুক্ত করে দেবে, ফোরাত নদীর একটা বিশাল স্বর্ণের খনি পাওয়া যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি সেটা দেখলেও ছেড়ে দিও, কারণ সেখানে যারা যাবে তাদের প্রতি 100 জনে 99 জনই নিহত হবে। এই সম্পদ পাওয়ার জন্য তখন হয়তো এত বেশি রক্তপাত হবে যে শেষমেশ লোকজন একদম হাল ছেড়ে দিয়ে বলবে যে আমরা আর এসব চাই না, এগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এগুলো পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করেছি, বহু মানুষ নিহত হয়েছে, চুরি করেছি, নিজের পরিবারের সাথে সম্পর্ক হারিয়েছি, এগুলো এখন আমাদের আর দরকার নেই, আমরা চাই না, এখন আমরা এগুলো নিয়ে কি করব, এরকম একটা মনোভাব তাদের মধ্যে বিরাজ করবে। অন্য আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন এই বলে যে আমাকে জান্নাতের ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। জান্নাতের সঞ্চিত ধন ভাণ্ডারের কোষাগারের চাবি আমাকে দেওয়া হয়েছে। আমি দারিদ্র নিয়ে মাথা ঘামাই না। তোমরা গরিব হয়ে যেতে পারো, সে চিন্তাও আমার নেই। আমার ভয় হচ্ছে এই যে তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, আর সেই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দেবে। অর্থাৎ পার্থিব অর্জন, দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আমাদের ধ্বংস হওয়ার কারণ ডেকে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি দারিদ্র, ক্ষুধা এগুলো নিয়ে চিন্তিত ভীত নন। আসলে বর্তমানেও আমরা দেখতে পাই যে উম্মার মধ্যে দারিদ্র বিদ্যমান, যে কারণে সেটা সম্পদের অভাব এই কারণে নয়, কারণ সবচেয়ে দামি সম্পদগুলোই আপনি দেখুন খনিজ সম্পদ, সেগুলো রয়েছে মুসলিম বিশ্বে। দামি ধাতু হোক, খনিজ সম্পদ হোক, তেল হোক, উর্বর কৃষি জমি যেটাই হোক না কেন, সমস্ত সম্পদ রয়েছে মুসলিম বিশ্বের মাটির নিচে। সমস্যাটা হচ্ছে সম্পদের অসম বন্টন, সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন এবং কিছু মানুষের এই সম্পদকে কুক্ষীভূত করে রাখা, শোষণ করা। মানুষ আজকাল জাকাত দিচ্ছে না, জাকাত দিচ্ছে না, তাহলে কিভাবে দরিদ্র লোক তার প্রাপ্য সম্পদ পাবে? তাহলে আমাদের যে দারিদ্র, তার মূল কারণ সম্পদের অভাব নয়, মূল কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। সুবহানাল্লাহ, আপনি যদি আজকে বর্তমান বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সম্পদের জন্য খুব বেশি কিছু নির্ভর করে না, মানুষ নিজেই একটা বড় সম্পদ। উদাহরণ হিসেবে সিলিকন ভ্যালির কথা আপনার চিন্তা করুন। সিলিকন ভ্যালি, এই স্থানে ভ্যালিতে আসলে কি ছিল একসময়? ধুলোবালি, অর্থাৎ শুধুমাত্র সিলিকনই রয়েছে, আর কিছুই নেই। একসময় সেখানে কিছু চাষাবাদ হতো, কিন্তু বর্তমানে তাও হয় না। এরপরও পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা হচ্ছে এই সিলিকন ভ্যালি। ওই এলাকায় শুধু অর্থ আর সম্পদ, টাকা আর টাকা, কিন্তু সেখানে মাটির নিচে কোনো তেল নেই, খুব একটা চাষাবাদও হয় না, কোনো সোনার উপায় নেই। তাহলে সেখানে আছেটা কি? সেখানে যা আছে সেটা হচ্ছে মানব সম্পদ। মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় একটা সম্পদ। মুসলিম বিশ্বের বর্তমানে দুর্ভাগ্য যে সম্পদ আমাদের অনেক রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগানোর মতো সামর্থ্য আমাদের নেই। আর যতদিন আমরা ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন, শরিয়াহ মেনে না চলবো, ততদিন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না। যদি আমরা প্রতারণার পথ অবলম্বন করি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না। যদি কেউ সম্পদশালী হয়ে থাকে, তবু তার সম্পদে কোনো মঙ্গল বারাকা আল্লাহ রাখবেন না। একটা মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ থাকতেই পারে, কিন্তু সেই অর্থ সম্পদে যদি আসল মূল অংশ নির্যাস, অর্থাৎ বারাকা না থাকে, তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি লাভ হতে পারে? কিয়ামতের এটা হচ্ছে একটা আলামত। তো পরবর্তী যে আলামত আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা আমাদের আজকে আলোচনার ষষ্ঠ আলামত। সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের একটা সময় অতিক্রম করতে হবে। আল ফিতান, এই শব্দটা হচ্ছে ফিতনার বহুবচন। একটা সময় আসবে ফিতনার সময়, এটা হচ্ছে কিয়ামতের ষষ্ঠ আলামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার সময় আসার আগেই বেশি বেশি করে ভালো কাজ আমল করে রাখো, কারণ সেই ফিতনার সময়টা হবে রাতের অন্ধকারের মতো। তখন সকালবেলা যে ব্যক্তি মুমিন, রাতের বেলাতেই সে কাফির হয়ে যাবে। রাতের বেলায় যে মুমিন, সে সকালবেলাতেই কাফির হয়ে যাবে। কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা দুনিয়ার জন্য, পার্থিব লাভের জন্য নিজেদের দিনকে বিক্রি করে দেবে। অর্থাৎ মুমিন ব্যক্তি সামান্য কিছু টাকা পয়সার জন্য তার দিন বিক্রি করে দেবে, পার্থিব লাভের আশায় সে নিজের দিন ত্যাগ করবে। আল হাসান আল বাসরি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর নামে বলছি, আমি এই লোকগুলোকে দেখেছি যাদের দেহ আছে, আকৃতি আছে, কিন্তু হৃদয় বলতে কিছু নেই, শুধু দেহটাই আছে, কোনো চেতনা নেই। তারা দেয়ালি পোকার মতো, উই পোকার মতো আগুনে এসে আকৃষ্ট হয়, আবার মাছির মতো সবুজেও আকৃষ্ট হয়। এরা দুই দিরহামের বিনিময়ে চলে যায়, আবার দুই দিরহামের বিনিময়ে ফিরেও আসে। সামান্য একটা ছাগলের মূল্যেও বোধহয় তারা তাদের দিনকে বিক্রি করে দেবে। তিনি আরও বলছেন যে তাদের আকৃতি বা দেহটাই রয়েছে, কিন্তু সেখানে কোনো হৃদয় বা চেতনা নেই, এবং তারা সামান্য মূল্যে, সামান্য স্বার্থের কারণে নিজেদের দিনকে বিসর্জন দেয়, বিক্রি করে দেয়। দুই টাকার বিনিময়ে, সামান্য সম্পদের বিনিময়ে তারা আজকে দিন ছেড়ে দিতে রাজি, আল্লাহর দিন ত্যাগ করতে রাজি। আবার দুই টাকা দিবেন, এর বিনিময়ে তারা ফিরে আসতে রাজি। চিন্তা করে দেখুন, এখানে আরেকটা বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বিষয়, যে হাসান আল বাসরি এই মন্তব্য করেছেন কোন যুগে? সেই সময়টা ছিল এই উম্মতের শ্রেষ্ঠ তিন প্রজন্মের দ্বিতীয় প্রজন্মে, সাহাবিদের পরবর্তী যুগ, তাবেইনের যুগে, সেই সময় তিনি এমন মানুষদের মন্তব্য করেছেন। তাহলে আজকে আমি চিন্তা করে দেখুন, আমরা চিন্তা করে দেখি যে বর্তমান সময়ে বেঁচে থাকলে তিনি কি বলতেন। আজকে মানুষ কিভাবে অতি সহজে সামান্য লাভের বিনিময়ে নিজেদের দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে, দুনিয়ার অর্থ সম্পদের জন্য তারা আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে। আরেকটা হাদিস রয়েছে যেখানে একটু অন্যরকম বর্ণনা রয়েছে, ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। এর শুরুটা আগের হাদিসের মতোই, শুধু শেষে বলা হয়েছে, এই ফিতনার শুরুটা আগের হাদিসের মতোই, এর পরবর্তীতে বলা হয়েছে যে যে ব্যক্তি বসে থাকবে, এই ফিতনার সময়ে যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম, যে ব্যক্তি হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। কাজেই দরকার হলে তোমার হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো, আর যদি কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে আদমের দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতনার মাত্রা সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, যে দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম, যে হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাজেই দরকার হলে তোমরা তোমাদের হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো, আর সেই সময় যদি জোর করে কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে তোমরা আদমের দুই সন্তানের মধ্যে যে উত্তম তার মতো আচরণ করো। তো এর মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কী বোঝাতে চেয়েছেন? এর মানে হচ্ছে আসলে এই যে ওই সময় আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। এমন একটা সময় আসবে যখন সত্য মিথ্যা সব কিছু একে অপরের সাথে গুলিয়ে যাবে, আর আলাদা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন ফিতনায় যত কম জড়ানো যায় ততই ভালো, পারলে নিজেদের ঘরে বসে থাকতে হবে। এই হাদিসে বলা হচ্ছে বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি বসে আছেন তার মানে যে দাঁড়িয়ে আছে তার থেকে আপনি কম বিষয়ে নিজেকে জড়িয়েছেন, কম ফিতনায় জড়িয়েছেন। এভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে হাঁটা অবস্থায় আছে তার থেকে কম বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে, এবং হাঁটার অবস্থায় থাকা ব্যক্তি দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম। অর্থাৎ নিজেকে যত কম বিষয়ে জড়ানো যায়, শুধু ফিতনা চারদিকে, সত্য মিথ্যা একে অপরের সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে। এরপর বলা হচ্ছে আদম আলাইসাল্লামের দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হচ্ছে যে আদম আলাইসাল্লামের দুই সন্তান অর্থাৎ হাবিল আর কাবিলের মধ্যে হাবিলের মতো আমাদেরকে হয়ে যেতে হবে। হাবিল যখন কাবিলের হাতে খুন হয় তখন সে বলেছিল যে তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত বাড়ালেও আমি তোমার সাথে লড়াই বাঁধাবো না। তবে এই হাদিসে ফিতনা থেকে দূরে থাকতে বলা হলেও এটা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য বলা হয়েছে। আপনি বর্তমান যুগে নিষ্ক্রিয় বসে থাকবেন, ঘরে বসে থাকবেন আর বলবেন যে আমি হাদিস অনুসরণ করছি, সেটা এখানে বোঝানো হয়নি। এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন সব কিছুই থাকবে একেবারে অস্পষ্ট, সত্য মিথ্যা কিছুতেই আলাদা করা যাবে না। এই ফিতনাগুলো অর্থাৎ ফিতনার বহুবচন, ফিতানের কথা বলতে গেলে বলতে হবে যে কিছু ফিতান ইতিমধ্যেই উম্মার জীবনে ঘটে গেছে, আবার কিছু এখনও ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকে ইশারা করে বললেন, তার অবস্থান থেকে পূর্ব দিকে ইশারা করলে বললেন যে ফিতান এদিক থেকেই আসবে। তিনি তখন ছিলেন মদিনায়, কাজেই মদিনার পূর্ব দিককে তিনি ফিতানের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। এরপর তিনি বলেছেন যে এদিকেই হচ্ছে শয়তানের বাড়ি। আমরা গভীরভাবে হাদিসকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে বেশ কিছু বড় বড় ফিতনা এসেছে মদিনার পূর্ব দিক থেকে। তবে মদিনার পূর্ব দিক থেকে ফিতনার একটি প্রধান উৎসস্থল মাত্র, তার মানে এই নয় যে সব ফিতনা, সব ফিতান সব মদিনার পূর্ব দিক থেকেই আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমাদের সাথে রোমানদের যুদ্ধ হবে বিশ্বের অন্যান্য এলাকায়ও। তবে সবচেয়ে বড় বড় কিছু ফিতনার শুরু হবে মদিনার পূর্ব দিক থেকে, যেগুলো উম্মাকে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে ফেলেছে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে অনেক রকম ফিরকা, এই ফিরকাগুলোর উৎপত্তি হয়েছে মদিনার পূর্ব দিক থেকে। এছাড়াও এটা ছিল মুসলিম উম্মার শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার একটা মূল উৎসস্থল। আরও জানি আমরা পরবর্তীতে মুসলিম উম্মার ইতিহাসে যে মঙ্গোলীয় তাতাররা তারা কী ধরনের ভয়াবহ ফিতনার জন্ম দিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আদ-দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরাও আসবে পূর্ব দিক থেকে। তো এবারে আসুন আমাদের আলোচনা করা যাক এই ফিতনা সম্পর্কে, যে ফিতনাগুলোর বেশ বড় বড় কিছু ফিতনা আমরা ইতিমধ্যেই মুসলিম উম্মা অতিক্রম করে ফেলেছি। আদ-দাজ্জালের হাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড, তৃতীয় খলিফা, খলিফার খুন হওয়া ছিল উম্মার জীবনে সর্বপ্রথম সংঘটিত ফিতনা, এবং এই ফিতনাটি অন্য সব কয়টা পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে। আল বুখারিতে বর্ণিত একটা হাদিসে ওমর রাদিয়াল তালানহু এবং হুজাইফা রাদিয়াল তালানহু তারা একটি সংলাপের উল্লেখ আছে বুখারিতে। সেখানে ঘটনাটা অনেকটা এরকম হচ্ছে যে ওমর রাদিয়াল তালানহু একটি আলোচনার মধ্যে ছিলেন, মিটিংয়ের মধ্যে ছিলেন। তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়ে দিলেন। তিনি জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে ফিতনার হাদিসটি বর্ণনা করতে পারবে। তো হুজাইফা রাদিয়াল তালানহু বললেন যে আমি বর্ণনা করতে পারবো। এই বলে তিনি হাদিসটি বর্ণনা শুরু করলেন। ওমর রাদিয়াল তালানহু আসলে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না, তিনি সেই হাদিসটি শুনতে চাননি, তিনি সুনির্দিষ্ট একটি ঘটনার কথা, সুনির্দিষ্ট একটি ফিতনার হাদিসের কথা শুনতে চেয়েছিলেন। তাই তিনি এবার ব্যাপারটা পরিষ্কার করার জন্য জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের কাছে সেই ফিতনার ব্যাপারে জিজ্ঞেস করছি যেটা হবে সাগরের ঢেউয়ের মতো প্রবল ফিতনা, অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে। হুজাইফা এবার জবাব দিলেন যে এ বিষয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ সেই ফিতনা আর আমাদের মাঝে একটা দরজা রয়েছে, একটা প্রতিবন্ধকতা রয়েছে। তো এবার ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে সেই দরজার অবস্থা কি, দরজাটা কি খোলা নাকি বন্ধ? তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে দরজা বন্ধই আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি দরজাটা একবার ভেঙে যায় তাহলে এটা আর কখনোই বন্ধ করা যাবে না। তো পরবর্তীতে হুজাইফা যখন এই হাদিসের কিছু অংশ তাবেঈনদের কাছে বর্ণনা করেছিলেন তখন তারা তাকে জিজ্ঞেস করলেন যে ওমর কি জানতেন যে এই দরজাটা আসলে কাকে বোঝানো হয়েছে, দরজা দিয়ে দরজার উদাহরণ দিয়ে কাকে বোঝানো হয়েছে, কি তিনি জানতেন? তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, তিনি জানতেন, কারণ আমি তাকে বলেছিলাম যে আসলে সেই দরজায় কে ছিল। এই বলে হুজাইফা চলে গেলেন। তখন তারা কাউকে পাঠিয়ে দিয়ে জানতে চাইল যে কে ছিল এই দরজা। হুজাইফা উত্তর দিলেন ওমর ছিলেন সেই ফিতনার মধ্যবর্তী দরজা, তিনি সেই ফিতনাকে ঠেকিয়ে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মাহ এবং ফিতনার উভয়ের মাঝামাঝি প্রতিবন্ধকতা হিসেবে সেই দরজা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আমরা দেখি তখন উম্মায় শান্তি ছিল, নিরাপত্তা ছিল, একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। ওমরের মৃত্যুর পরে নানা রকম ঝামেলা শুরু হলো, কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন মুসলিম উম্মাহ একটি স্থিতিশীল নিরাপদ অবস্থায় ছিল। তো আমরা যা বলছিলাম যে ওমরের মৃত্যুর পরপরই সমস্যা এবং ফিতনাগুলো শুরু হয়ে গেল। এরপর খলিফা হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফানও আততায়ীর হাতে খুন হলেন। ওমর এবং ওসমান দুজনেই গুপ্তহত্যার শিকার, তবে পার্থক্য হচ্ছে যে ওমরকে যে হত্যা করেছিল সে ছিল একটা স্পষ্ট কাফের, কিন্তু ওসমানকে যারা হত্যা করেছিল তারা ছিল মুসলিম নামধারী লোক। আর এ কারণে এই মৃত্যুর মধ্য দিয়ে উম্মার মধ্যে নিজেদের মধ্যে একটা বিভক্তি এবং দলাদলির দরজা খুলে গেল, কারণ ওমরকে যে হত্যা করেছে সে তো ইসলামের পরিষ্কার শত্রু, কাফের, কিন্তু ওসমানের ক্ষেত্রে এটা মুসলিমদের নিজেদের মধ্যে একটা সমস্যা। ওসমানের খিলাফতের সময় বেশ কিছু অঞ্চলে সমস্যা দেখা গিয়েছিল এবং এই সমস্যা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেরা হজের মৌসুমে মদিনায় এসে তার মুসলিমদের বাড়ি ঘেরাও করলো এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পদত্যাগের দাবি জানালো। তারা তাকে বললো যে আপনি খিলাফতের দায়িত্ব থেকে নেমে যান, খিলাফতের দায়িত্ব থেকে আপনি নেমে যান। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তখন স্মরণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এ ব্যাপারে আগেই কি বলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে একটা চাদর দেবেন, যদি মানুষ তোমাকে সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে সেটা করবে না। ওসমানকে যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তখন তিনি এই ইঙ্গিতটা বুঝতে পারেননি, তার কোনো আইডিয়া ছিল না যে এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তাকে কি বোঝাচ্ছেন। পরবর্তীতে তিনি বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছিলেন এই ফিতনার দিকে, যখন কিছু লোক খলিফার পদ থেকে তার পদত্যাগ দাবি করে বসল। এখানে চাদর বলতে উসমানের কাঁধে অর্পিত খিলাফতের গুরুদায়িত্বের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছিলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে লোকদের কথা মতো চাদর খুলে না দিতে, তাই তিনি সেসব লোকদের অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালেন। কিন্তু সমস্যা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যুদ্ধ করতেও অস্বীকৃতি জানালেন। পরিস্থিতিটা তখন আসলে খুবই ঘোলাটে ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলেরা তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার ব্যাপারে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলেন। তিনি ওসমানকে জিজ্ঞাসা করলেন, অনুমতি চাইলেন, আপনি আমাকে আদেশ দিন যে আমরা এই দুর্বৃত্ত ফিতনাবাজ লোকগুলোর সাথে যুদ্ধ করি। তো ওসমান ইবনে আফফান বললেন যে আমি চাই না যে আমার জন্য কারো শরীর থেকে এক ফোঁটাও রক্ত ঝরুক, আমি চাই না আমাকে বাঁচাবার জন্য কোনো খুনাখুনি হোক। আলীকে তিনি তার পক্ষে যুদ্ধ করতে অনুমতি দিলেন না। আলী তার দুই ছেলে হাসান এবং হোসেনকে পাঠিয়েছিলেন, কিন্তু ওসমান কাউকেই তার পক্ষে যুদ্ধ করতে দিতে চাইলেন না। এরপর সেই লোকগুলো যারা সংখ্যায় ছিল হাজারের উপর ফিতনাবাজ লোকেরা তারা জড়ো হলো, ওসমানের বাড়ি ঘেরাও করলো, তারা তাকে হত্যা করলো এবং ফিতনার জন্ম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আগেই বলে গিয়েছিলেন যে ওসমান শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। এটা বলেছিলেন তখন যখন তিনি একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান এই তিন ব্যক্তির সাথে উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। ভূমিকম্পে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উহুদ পাহাড়, তুমি থেমে যাও, তোমার উপরে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় দুইজন শহীদ। এই দুইজন শহীদ হচ্ছেন ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। উম্মার জীবনে এর পরে যে ফিতনাটি আসলো সেটা হচ্ছে আল জামালের যুদ্ধ। ওসমান খুন হওয়ার পর কিছু মুসলিম তারা আলী ইবনে আবি তালিবের কাছে আসলো এবং তারা বলল যে আমরা আপনাকে খলিফা হিসেবে চাই, আপনার হাতে বাইয়াত করতে চাই। আলী বললেন যে না, তোমরা আমাকে এখনই বাইয়াত দিও না, মুসলিমরা মিলে প্রথমে একটা শুরা কাউন্সিল গঠন করুক, তারপর তারা কে খলিফা হবে সেই ব্যাপারটা ঠিক করবে। তারা বলল যে দেখুন, ওসমানের হত্যার পর আমরা একটা বড় ফিতনার মধ্যে আছি, ওসমানের হত্যাকারীরা চারপাশে ছড়িয়ে আছে, সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে, মুসলিম উম্মা মিলে সুরা গঠন করে খলিফা নির্ধারণ করতে অনেক সময় লেগে যাবে, সুতরাং এখনই আপনার খলিফা হওয়া উচিত। মূল বিষয়টি ছিল যারা ছিল ফিতনা সৃষ্টিকারী লোক তারা মদিনায় ছড়িয়েছিল এবং তারা ছিল সংখ্যায় হাজারের উপর। তো মদিনায় যখন এই ধরনের একটি পরিস্থিতির সুযোগ তারা নিল, তখন আমির মুয়াবিয়া, তিনি ছিলেন সিরিয়া অঞ্চলের আমির, শাম অঞ্চলের আমির ছিলেন এবং তিনি চাচ্ছিলেন সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে, এবং ফিতনাবাজ লোকেরা এই বিপদটা বুঝতে পারল এবং এ কারণে তারা কূট সিদ্ধান্ত নিল যে আমরা এই মুহূর্তে যদি কাউকে খলিফা হিসেবে নির্বাচিত না করি তাহলে আমরা অন্যদের আক্রমণে ধরা পড়ে যাব এবং তারা আমাদেরকে হত্যা করবে। এ কারণে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করে খলিফা হিসেবে মনোনীত করল এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীতে আত্মগোপন করে গেল, যার কারণে তারা চাচ্ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হিসেবে নির্বাচিত হয়ে যান তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার বাহিনীতেই মিশে যেতে পারবে। তখন একজন আমির তিনি বাইরে থেকে এসে মদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে, এই ফিতনাবাজ লোকদেরকে যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে। এ কারণে তারা আলীকে চাপ দিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রস্তাবকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আগে শুরা কাউন্সিল গঠন করা হোক, কিন্তু এরপরও তারা আরও ক্রমাগত চাপ দিতে থাকলো এবং শেষ পর্যন্ত তারা বলল যে আমরা এখন নেতৃত্ব সংকটে ভুগছি, আমাদের একজন নেতা দরকার যিনি মুসলিমদেরকে এই সংকটময় মুহূর্তে একতাবদ্ধ করতে পারবেন। শেষ পর্যন্ত চাপের মুখে আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত করল। জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমা তারাও আলীর হাতে বাইয়াত করলেন। তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওসমানের হত্যাকারীরা আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করে ফেলল এবং তারা ছিল সংখ্যায় হাজার হাজার, হাজারেরও বেশি। তালহা, জুবায়ের এবং আয়েশা এরা ওসমানের হত্যাকারীর বিচার দাবি করলেন। তারা এই বিচার কাজের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দাবি জানালেন যে আমাদের অপরাধীকে শনাক্ত করতে এখনই একটা কোর্ট বসানো দরকার। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই দাবি মানতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন যে এই বিচারের দাবিদার হচ্ছে ওসমানের নিকটাত্মীয়রা, তারা এসে এই হত্যার জন্য, হত্যার বিচারের জন্য দাবি জানাবে। কারণ ইসলামিক শরিয়া মতে যদি কেউ মারা যায় তাহলে কেবল তার নিকটাত্মীয়রাই এই হত্যার প্রতিশোধের দাবি তুলতে পারে, অন্য কেউ নয়। আল আউলিয়া বা মৃত ব্যক্তি নিকটাত্মীয়দের দাবি এখানে মুখ্য। কাউকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় তাহলে হত্যাকারীর ব্যাপারে দুটো সুযোগ থাকে, হয় হত্যাকারীকে খুন করা হবে অথবা তার কাছ থেকে রক্তমূল্য গ্রহণ করা হবে। কোনটি নেওয়া হবে এই সিদ্ধান্ত দিবে মৃত ব্যক্তির নিকটাত্মীয়রা। তো মূল বিষয় ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বুঝতে পেরেছিলেন যে এখন তড়িঘড়ি করে বিচার কাজ শুরু করলে এতে আরও ফিতনা ফাসাদ বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তখনও তার সেনাবাহিনী এবং পুরো মুসলিম উম্মায় খিলাফতের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারেননি। এতে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যারা ফিতনা সৃষ্টিকারী লোক তারা ছিল সংখ্যায় হাজারের থেকেও বেশি এবং তারা আলীর বাহিনীতে প্রভাব বিস্তার করে রেখেছিল। এ কারণে আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন যে কিছুটা সময় অতিক্রান্ত হোক, এরপর আমরা বিচার কাজ শুরু করব। আলী ইবনে আবি তালিব তাই বললেন যে উসমানের নিকটাত্মীয় ব্যক্তিদের এসে বিচারের দাবি পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর জুবায়ের, তালহা, আয়েশা, আলীর সাথে একমত হলে তখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যারা ফিতনা সৃষ্টিকারী লোক ছিল তারা এই বিষয়টার গুরুত্ব বুঝতে পারল এবং তারা নিজেদের বিপদটা ঠিকই টের পেল। এরপর রাতের বেলা যখন ওসমান ইবনে আফমানের হত্যাকারীরা যারা ছিল আলীর সেনাবাহিনীতে তারা রাতের আধারে আক্রমণ করে বসলো তালহা, জুবায়ের এবং আয়েশার সেনাবাহিনীকে, এই আক্রমণের জবাবে তারাও বিশাল সেনাবাহিনী পাঠালেন। তবে এখানে কিন্তু যুদ্ধ করাটা কারোর উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা। যেহেতু এই আক্রমণ রাতের বেলায় হয়েছিল, তাই তালহা জুবাইর বা আয়েশা কেউই বুঝতে পারেননি যে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাজ নয়, বরং এটা উসমানের হত্যাকারীদের ফিতনা সৃষ্টির আরেকটা অপচেষ্টা। তাই তারাও প্রতিরোধের জন্য যুদ্ধ করলেন, তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হলো না। শেষ পর্যন্ত আলী তাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে এই অতর্কিত আক্রমণ তিনি করেননি, বরং তার আগের মতটাই সঠিক ছিল। এমন একটা ভুল বোঝাবুঝি যে হবে সেটা আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন। ইমাম আহমদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলীকে বললেন যে তোমার আর আয়েশার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা হবে। আলী জিজ্ঞাসা করলেন, আমার আর আয়েশার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। আলী তখন বললেন, তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে দুর্ভাগা লোকদের একজন, আমার সাথে উম্মুল মুমিনিন আয়েশার ভুল বোঝাবুঝি হবে, নিশ্চয়ই আমি খুবই দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যখন এমন হবে তখন তুমিই আবার আয়েশাকে নিরাপদে ফিরিয়ে আনবে। পরবর্তীতে এমনটাই হয়েছিল, আলী আয়েশার কাছে তার সেনাবাহিনী প্রেরণ করে তাকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন, আর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো। আল জামালের যুদ্ধ অবসানের পর মুসলিম উম্মার জীবনে পরবর্তী যে ফিতনা নেমে আসে সেটা হচ্ছে সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধও ছিল একটা বড় ফিতনা, এবং এই ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেটা আছে বুখারী এবং মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের দুটি বড় বড় দল যুদ্ধে লিপ্ত হবে, দুই দলই একই উদ্দেশ্যে যুদ্ধ করবে। এখানেই হচ্ছে বৈপরীত্য। সাধারণত এমন হয় যে দুটো দল যখন যুদ্ধ করে তখন তারা ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য যুদ্ধ করে, কিন্তু এখানে দুই দলের স্বার্থ এক ও অভিন্ন, এরপরও তারা যুদ্ধ করছে। আগেই বলা হয়েছে যে উসমানের হত্যাকারীরা ছিল আলীর সেনাবাহিনীর লোক, এবং তারা সংখ্যায় একজন বা দুইজন নয়, সংখ্যায় ছিল অনেক হাজারের উপরে। আত্মীয়তা সম্পর্কের কারণে মুয়াবিয়া ছিলেন উসমানের ওয়ালি বা অভিভাবক, তাই একমাত্র তারই অধিকার ছিল উসমান হত্যার বিচারের দাবি জানানোর। তিনি আলীকে বললেন যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও, তোমার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়ে থাকে, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো, যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও, আমি তাদের বিচার করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেটা করব, কিন্তু তার আগে আমার কর্তৃত্ব স্থাপন করা বেশি জরুরি, তারা সংখ্যায় অনেক, আমি এভাবে তাদেরকে তোমার হাতে তুলে দেওয়া এটা সম্ভব নয়, এমনটা করলে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে, তাই আগে তুমি আমাকে খলিফা হিসেবে বায়াত করো, আমি যখন খলিফা হব তখন আমার হাতে কর্তৃত্ব আসবে, এরপর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু এখন এটা করা সম্ভব নয়, কারণ এখন আমার হাতে ক্ষমতা নেই, যেহেতু তুমি এখনো আমাকে বায়াত দাওনি। মুয়াবিয়া বললেন যে না, আমি তোমার কাছে বায়াত করব না যতক্ষণ না তুমি আমার হাতে সেই হত্যাকারীদেরকে হস্তান্তর করবে। তো মুয়াবিয়া চাচ্ছিলেন উসমানের রক্তের বদলা নেওয়া হোক, এবং আলীও তাই করতে চাচ্ছিলেন, কিন্তু তাদের মধ্যে মতানৈক্য ছিল এটা নিয়ে যে মুয়াবিয়া চেয়েছিলেন আগে হত্যাকারীদের বিচার, এরপর খলিফা নির্বাচন, আর আলী চাচ্ছিলেন উল্টোটা। এখানে আলীর অবস্থান ছিল সঠিক। মুয়াবিয়া একটি মত দিয়েছিলেন বা ইস্তিহাদ করেছিলেন, কিন্তু সেটা ভুল ছিল, কিন্তু এই ভুলের মানে এই নয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নন, বরং আমরা অবশ্যই স্মরণ করব যে তিনি ছিলেন সেই সাহাবিদের একজন যিনি কুরআন লিখে সংরক্ষণ করতেন, কিন্তু আমরা দেখি যে এই বিষয়টিতে সঠিক অবস্থান ছিল আলীর। আর এটা ছাড়াও রাসূলুল্লাহ আম্মার ইবনে ইয়াসিরকে বলে গিয়েছিলেন যে এই দুইটি দল, মুসলিমদের দুটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করবে তখন তুমি যাদের হাতে মারা যাবে তারা হবে সীমা লঙ্ঘনকারী দল, এবং তিনি মুয়াবিয়ার সেনাবাহিনীর হাতেই মারা পড়েন। কিন্তু আমরা মুয়াবিয়াকে এই কারণে কাফির বলতে পারি না, কারণ রাসূলুল্লাহ বলেছেন যে মুসলিমদের দুটো দল যুদ্ধে লিপ্ত হবে, তাই পরস্পর যুদ্ধ করলেও উভয় দলই ছিল মুসলিম, এবং এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। সিফফিনের যুদ্ধের পর আরও একটি ফিতনা চলে আসলো, এবং সেটা হচ্ছে আল খাওয়ারিজদের ফিতনা। আলী এবং মুয়াবিয়ার যুদ্ধে আলী এগিয়েছিলেন, এবং মুয়াবিয়া তার কাছে একসময় আত্মসমর্পণ করলেন, বর্ষতা স্বীকার করলেন। মুয়াবিয়ার সেনাবাহিনী কৌশল হিসেবে যুদ্ধ থামানোর জন্য তাদের তরবারির উপর মুসহাফ অর্থাৎ কুরআনের কপি রেখে আত্মসমর্পণ করেন। আলী যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি যুদ্ধ করা বন্ধ করে দিলেন, কিন্তু কিছু যুদ্ধবাজ লোক ছিল যারা এই যুদ্ধ থেকে নিজেদের ফায়দা লুটছিল, তারা চাইছিল না যে এই যুদ্ধের অবসান হোক। তারা চাইল আলীর সাথে জুবায়ের এবং তালহা, তাদের যেরকম অকারণে ভুল বোঝাবুঝি হয়েছে, রক্তারক্তি হয়েছে, যুদ্ধ হয়েছে, তেমনি আলীর সাথে মুয়াবিয়ার এই যুদ্ধ চলতে থাকুক। এরা ছিল কিছু গোত্র প্রধান যারা এই রক্তপাত থেকে নিজেরা সুবিধা ভোগ করছিল, এবং এরা ছিল তারা যারা একের পর এক বিভিন্ন সমস্যা সৃষ্টি করে চলছিল। তারা পুরো ব্যাপারটিকে অতিরঞ্জিত করল এবং তারা উভয় পক্ষেই বিদ্যমান ছিল। তারা বলল যে কিভাবে আলী যুদ্ধ করা থেকে নিজেকে বিরত করতে পারলেন, মুয়াবিয়ার সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম, আর এখানে আলী নিজের মতকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিচ্ছেন, প্রথমে তারা বলল আলী ভুল করছেন, পরবর্তীতে তারা বলল আলী কুফর করছেন। এর আগেই তারা মুয়াবিয়া এবং আমর ইবনেল আসকেও কুফরে লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে। এবার তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফির বলে আখ্যায়িত করছে এবং এরপর তারা আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এ কারণেই তাদেরকে বলা হয়ে থাকে যে খাওয়ারিজ। খাওয়ারিজ হচ্ছে তারা যারা ইসলামিক জামাত থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ফিরিয়ে আনতে, এদের ভুল সংশোধন করার জন্য আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন। তো ইবনে আব্বাসের সাথে সংলাপের পর তিনি তাদের মধ্য থেকে 4000 জনকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন। তো বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে। এভাবেই খাওয়ারিজ ফিরকার জন্ম। তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই, সেটা পাবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরম পন্থা অনুসরণ করে। সহিহ বুখারীতে এদের ব্যাপারে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল যখন বণ্টন করছেন, তখন বনু তামিম গোত্রের জুলখাইসরা নামে এক ব্যক্তি খুব বীর দর্পের সাথে, উদ্ধত্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি ন্যায়বান হন। লক্ষ্য করুন তার চরম বেয়াদবীপূর্ণ আচরণের দিকে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছে ন্যায় বিচার করার জন্য। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন, দুর্ভোগ তোমার জন্য, আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে? আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যেই একজন হয়ে গেলাম, তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আদেশ করুন এই লোকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, কালের আবর্তে তার অনেক অনুসারী হবে, তুমি দেখবে তারা এমন একাগ্রতার সাথে সালাত আদায় করবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত কিছুই মনে হবে না, তাদের সাওমের তুলনায় তোমাদের সাওমের কোনো তুলনাই হবে না। অর্থাৎ এই লোকগুলো ইবাদতের একনিষ্ঠতার কারণে বাইরে থেকে তাদেরকে দেখলে এতটাই ধর্মপরায়ণ এবং তাকওয়া সম্পন্ন মনে হবে যে তাদের তুলনায় সাহাবাদের আমল কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা কুরআন পড়বে কিন্তু এই পড়া তাদের গলার ভেতরে প্রবেশ করবে না। অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তারা এমনভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন করে একটা তীর লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। অর্থাৎ তারা দিন থেকে এত সহজে এবং দ্রুত বের হয়ে যাবে যে কেউ তেমন কিছু বুঝে ওঠার আগেই তা হয়ে যাবে। তারা দিন থেকে বের হয়ে যাবে তাদের এই চরমপন্থী মনোভাবের কারণে। বাইরে থেকে দেখলে তারা খুবই ধার্মিক কিন্তু তাদের মনের ভেতরটা অত্যন্ত কঠোর, পাথরের মতো শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলেন, আল কুয়াইসরা এর মতো মানুষদের থেকেই খারেজিদের জন্ম। আপনারা দেখবেন যে তার আচরণের মধ্যে রয়েছে প্রবল ঔদ্ধত্য আর বেয়াদবি অহংকার। তার আচরণ ছিল খুবই কর্কশ, রূঢ়। এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে ওসমানকে হত্যা করেছে। যদিও তখন তাদেরকে খারেজি হিসেবে ডাকা হতো না, এরাই হলো তারা যারা আলী এবং জুবাইর তালহার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। আবার এরাই হচ্ছে তারা যারা আলী আর মুয়াবিয়ার মধ্যে শান্তি স্থাপিত হলেও যুদ্ধ চালিয়ে নিতে চেষ্টা করেছে। যখনই তারা কোথাও রক্তপাত দেখেছে তখনই তারা সেখানে গিয়ে যোগ দিয়েছে। তো মুসলিমদের মধ্যে শান্তি এটা এই খারেজিদের সহ্য হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোকদের কথা বলেছিলেন যে তারা দিন থেকে বের হয়ে যাবে, সেই হাদিসটি আলীর সেনাবাহিনী থেকে বের হয়ে যাওয়া লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের এই ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছিলেন। বুখারিতে বর্ণিত যে আবু সাঈদ আল খুদরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ারিজের মধ্যে এক ব্যক্তির বর্ণনা করেন, সে হবে কালো বর্ণের, তার একটা হাত থাকবে দেখতে মহিলাদের স্তনের মতো। এর মানে হচ্ছে যে তার হাতে যেন কোনো হার থাকবে না, একটু ফোলা প্রকৃতির থাকবে, তাই সেটাকে মহিলাদের স্তনের মতো দেখাবে। আবু সাঈদ বললেন, আমি আলীর পক্ষে খাওয়ারিজদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আলী খারেজিদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল করছে কিন্তু তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালো। তারা বলল, আলী তুমি আল্লাহর আদেশের অবাধ্য হয়েছ। আলী কথা না বাড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি। প্রথমত, আমি তোমাদের মসজিদে সালাত আদায় করতে বাধা দেবো না, তোমরা আমাদের সাথেই সালাত আদায় করতে পারবে। 2 নম্বর, আমি তোমাদেরকে যুদ্ধে গনিমতের মালের একটা অংশও দিব। 3 নম্বর, তোমরা যদি মুসলিমদেরকে ছেড়ে দাও তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা নিরাপদে থাকবে। আলী ক্ষমাশীলতার এরকম একটা নিদর্শন দেখানোর পরেও খারেজিরা তাদের কথা রাখেনি, তারা মুসলিমদের ছেড়ে দেয়নি। আল্লাহ রাসুলের সাহাবি খাব্বাব বিন আরাত, তার পুত্র, তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে তিনি যখন ইরাকে যাচ্ছিলেন তখন পথে মধ্যে খারেজিরা তার পথ আটকাল। তারা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে রেখেছিল। তারা তাকে বলল, তুমি কে? তিনি নিজের পরিচয় দেওয়ার পর তারা বলল, তুমি কার পক্ষে যুদ্ধ করছো? তুমি কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে যুদ্ধ করছো? তিনি বললেন, আমি তোমাদের বিপক্ষে নই, তবে আমি সত্যের পক্ষে। একথা বলার পরেও তারা তাকে হত্যা করলো। তার স্ত্রী ছিলেন গর্ভবতী, তারা তার পেট কেটে ভ্রূণ বের করে তাকে হত্যা করলো। এরপরই আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করলেন, কারণ তাদের সাথে এটাই বোঝাপড়া হয়েছিল যে তারা মুসলিমদেরকে তাদের মতো ছেড়ে দেবে, তাহলে তাদেরকেও কিছু করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পুত্র তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার পর আলী ইবনে আবি তালিব খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং আন-নাহরওয়ানের যুদ্ধে আলী তাদেরকে পরাজিত করেন এবং তাদের অনেককে হত্যা করেন। আবু সাঈদ আল-খুদরি বলেন, আমি ছিলাম আলীর পক্ষে। তিনি আমাদেরকে আদেশ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটার বর্ণনা দিয়েছেন তাকে খুঁজে বের করো। আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এভাবেই আমরা বুঝতে পারি যে খারিজি বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন। আলী ইবনে আবি তালিব বলেন যে এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব যেভাবে আদ জাতিকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তাদের সবাইকে পাইকারিভাবে হত্যা করে একদম বিলুপ্ত করে ফেলতে হবে, যেমনটা করা হয়েছিল আদ জাতির ক্ষেত্রে। কিন্তু কেন? কারণ এই ধরনের চরমপন্থা অবলম্বনকারী মানসিকতার লোকদের সাথে শুধুমাত্র এইভাবেই সমঝোতা হওয়া সম্ভব, অন্য কোনো উপায় নয়। কারণ এরা যুক্তি দিয়ে বোঝাপড়া করতে রাজি নয়, তারা আসলে রক্ত চায়। তাদের সাথে কিভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমঝোতা করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যারা এদের হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে, কারণ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও তারা কখনোই মুসলিমদেরকে ছেড়ে দেবে না, তাই তাদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদেরকে থামানো সম্ভব নয়। আল খাওয়ারিজ ছিল মুসলিমদের জীবনে সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি। সুবহানাল্লাহ, এখানে আমরা একটা অসঙ্গতিপূর্ণ ব্যাপার দেখতে পাই এদের মধ্যে। তো মুহাদ্দিসরা বলেন যে আমরা কখনো কোনো খারেজিকে দেখিনি মিথ্যা কথা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেছে, হাদিস জাল করেছে, এগুলো খারেজিদের মধ্যে কেউ করেনি। অথচ আহলে সুন্নাহর অনেকেই হাদিস জাল করেছে, কিন্তু খারেজিরা কখনো এগুলো করেনি। তাদের মধ্যে আন্তরিকতা, ইখলাস, সত্যবাদিতা এগুলো ছিল, কিন্তু সমস্যা হলো তারা ছিল ভারী একগুঁয়ে এবং তারা খুন খারাপি, রক্তপাতকে কিছুই মনে করতো না। আর খাওয়ারিজদের এই ফিতনা যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল তা নয়। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের ফিতনা যুগে যুগে আসবে, তাদের ফিতনা কোনো একটা প্রজন্মে আসবে এবং সেই প্রজন্মেই সীমাবদ্ধ থাকবে। এক যুগের ফিতনা বংশানুক্রমে পরের যুগ পর্যন্ত স্থায়ী হবে না, পরবর্তী প্রজন্মে আবার নতুন করে ফিতনা শুরু হবে এবং এভাবে দাজ্জালের আগমন পর্যন্ত হতেই থাকবে। এর কারণ হলো তারা প্রথমে নিজেদের মধ্যে মারামারি কটাকাটি করে শেষ হয়ে যাবে, নিজেরা নিজেদেরকে বিলুপ্ত করে ফেলবে, অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে হত্যা করবে। কিন্তু তাদের যে চরমপন্থা মানসিকতা তা ভিন্ন স্থান কাল পাত্রের মানুষের মধ্যে বারবার জন্ম নেবে এবং নতুনভাবে এই ফিতনা আরম্ভ হবে। আর তারা যখন এইরকম যুদ্ধ বাঁধিয়ে দেবে, রক্তপাত ঘটাবে, যতক্ষণ না তাদেরকে ধ্বংস করা হবে তারা এগুলো করতেই থাকবে। তাদের মানসিকতাটাই হচ্ছে এরকম। ইবনে মাজাহতে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের এক প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে, তারপর আরেকটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তাদেরও বিলোপ হবে। আবদুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি প্রায় 20 বারেরও বেশি পুনরাবৃত্তি করেন। সবশেষে তিনি বলেন, যতক্ষণ না দাজ্জালের আগমন ঘটে, অর্থাৎ খারেজিদের প্রত্যেকটি প্রজন্ম নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে ধ্বংস করবে। আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে এই লোকগুলো ছিল সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক। তিনি বলেন, তারা কুরআনের যে সমস্ত আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে, কাফিরদের কথা বলছে, সেগুলো তুলে নিয়ে মুসলিমদের ব্যাপারে তারা প্রয়োগ করত। তারা প্রায়ই মুসলিমদেরকে কুফরের অভিযোগে সাব্যস্ত করত এবং নিয়মিত ভিত্তিতে মুসলিমদেরকে কাফের ঘোষণা করত। এটাই হচ্ছে তাদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এর পরবর্তী ফিতনা হচ্ছে আল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিবের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার জিব্রাইল আলাইহিস সালাম কিছু লাল মাটি নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনার নাতি হুসাইনকে হত্যা করা হবে, আর এই হলো সেই মাটি যে মাটিতে তাকে হত্যা করা হবে। হুসাইন ইবনে আলী নিহত হলেন কারবালার যুদ্ধে। তার পিতা আলীর মৃত্যুর পর তার ভাই হাসান ইবনে আবি তালিব তাকে বাইয়াত করা হলো এবং তিনি 6 মাস পর্যন্ত শাসনভারের দায়িত্ব এরপর ছেড়ে দিলেন। এরপর হুসাইনকে ইরাকের কিছু গোত্র এবং আহলের বাইতের পক্ষে থেকে বাইয়াত করা হলো এবং তাকে সামরিক রাজনৈতিক সাহায্য সহযোগিতার ওয়াদা দেওয়া হলো। তাদের সাথে বনি উমাইয়া গোত্রের যুদ্ধ হয়, কিন্তু ইরাকের গোত্রগুলো এবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাই শেষ পর্যন্ত হুসাইন ইবনে আবি তালিবের সাথে আহলুল বাইতে শুধু থেকে গেলেন তার আত্মীয় স্বজনরা, এবং তার আত্মীয় স্বজনরা তার সাথে যুদ্ধ চালিয়ে যান এবং শেষ ব্যক্তিটি নিহত হওয়ার আগ পর্যন্ত তাদের সকলেই এই যুদ্ধে নিহত হন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের পরিবার রক্তাক্ত হয়। মুসলিমদের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় যে মুসলিম উম্মার হাত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পরিবারের রক্তে লাল হয়েছে। এই ঘটনা ঘটেছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সময়ে। ইয়াজিদ পরবর্তীতে আরও একবার মদিনায় এরকম হত্যাযজ্ঞ চালায় এবং সেটাকে বলা হয়ে থাকে মারিফাতুল হাররা। সেখানে তিনি মদিনা আক্রমণ করেছিলেন এবং দিনের পর দিন রক্তপাত ঘটেছিল সংগঠিত করেছেন। তিনি অনেক আনসার এবং তাদের সন্তানদেরকে হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনার ঘরে ঘরে তিনি দুর্যোগ আর বিপর্যয়ের বৃষ্টি পতিত হতে দেখেছেন, আর এটা হলো সেই দুর্যোগের বৃষ্টি যা মদিনাবাসীর উপর নেমে এসেছিল হত্যাযজ্ঞ আর রক্তপাত হয়ে, এবং যা হয়েছিল ইয়াজিদের খিলাফতের সময়। কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আবির্ভাব। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ বিচারের দিনের আগমন হবে না যতদিন না পর্যন্ত 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে এবং তাদের প্রত্যেকে দাবি করবে যে সে একজন নবী। আজকে যদি আমরা বর্তমান কাল পর্যন্ত যত ব্যক্তি নিজেদেরকে নবী দাবি করেছে তা হিসাব করি, তাহলে নিশ্চিতভাবে এই সংখ্যা 30 ছাড়িয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সবার কথা বলছেন না, আর এই হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন যে এখানে সেই সব মিথ্যা নবীদের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে যাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী থাকবে, তারা বিখ্যাত হবে এবং অনেকের কাছে পরিচিতিও পাবে। বর্তমানে আমরা দেখি যে অমুক তমুক ব্যক্তি, মানে বোধ শক্তিহীন পাগল ব্যক্তি, এরা নিজেদেরকে নবী বলে নবী দাবি করে বসে আছে। তো এই হাদিসটি তাদের কথা বলছে না, এখানে বলা হচ্ছে তাদের কথা যাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী থাকবে এবং তারা একটা ফিরকা বা দল তৈরি করবে। মুসলিমদের মাঝে 2 জন ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থাতেই নিজেদেরকে নবী বলে দাবি করেছে। একজন হচ্ছে ইয়ামামার বনু হানিফা গোত্রের মুসাইলামা আল কাজ্জাব এবং ইয়েমেনের সানার আল আসওয়াদ আল আনসি। মিথ্যা নবুয়তের দাবিদারদের মধ্যে এরাই ছিল প্রথম, আর এদের উদ্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে। মুসাইলামা আল কাজ্জাব ছিল বনু হানিফা গোত্রের বেদুহীন এবং সেটা অনেক বড় একটা গোত্র ছিল, তারা আরবের ইয়ামামা অঞ্চলে বাস করত। তো সেই লোকদেরকে গোত্রবাদের উপরে, জাতীয়তাবাদের উপরে উত্তেজিত করতো। সে বলে বেড়াতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কুরাইশ বংশের আর আমি বনু হানিফা বংশের, তারা থাকে শহরে, শহরী এলাকার লোক, শহরবাসী, আর আমরা হচ্ছি গ্রামের। তো শহরের একজন নবী আর গ্রামের একজন নবী। তো এভাবে সে জাতীয়তাবাদের ধোঁয়া তুলে বেড়াতো। আপনারা দেখবেন যে এই ধরনের যারা মিথ্যা নবী প্রতারক, এরা সবসময় প্রতারণাকে নিজেদের মূলধন হিসেবে ব্যবহার করে, প্রতারণার মাধ্যমেই লোকজনকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়। তো মুসাইলামা কাজ্জাব জানতো যে সে জানতো যে মুসলিম হলেও যে এখানকার লোকদের মনে জাতীয়তাবাদ গোত্রবাদের জাহেলিয়া এখনো রয়েই গেছে, তাই সে এটাকে ব্যবহার করলো, লোকজনের মাঝে ঘৃণার বাষ্প ছড়িয়ে দিল। তার কিছু অনুসারী ছিল এবং তার একজন অনুসারী যে তার বলতে গেলে ডানহাত ছিল, সে খুব পরিষ্কারভাবেই বলতো কাজ্জাব বনু হানিফা খাইরুম মিন সাদিক কুরাইশ, অর্থাৎ বনু হানিফা গোত্রের মিথ্যাবাদী লোকটাও কুরাইশের সত্যবাদী লোক থেকে ভালো। তো এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে কি ভয়ঙ্কর রকম জাতীয়তাবাদের বিদ্বেষ সে ছড়িয়ে দিয়েছিল। তো অনেকেই জানতো যে সে মিথ্যা বলছে, কারণ মুসাইলামা যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে, অতএব তার তো অবশ্যই একটা কোরআন থাকতে হবে বা তার কাছেও ওহী নাজিল হওয়ার মতো কিছু থাকতে হবে। তো এরপর সে নিজে যে কোরআন রচনা করেছিল সেটা ছিল খুবই হাস্যকর। সুবহানাল্লাহ, এটা একটা অলৌকিক ব্যাপার যে আপনি দেখবেন যে হয়তো কোনো বুদ্ধিমান ব্যক্তি হতে পারে যে সে কবিতা কিংবা পদ্য রচনায় খুবই পারদর্শী, কিন্তু যখনই সে কোরআনকে নকল করে কিছু একটা রচনা করতে গিয়েছে তখনই তার অবস্থা খুবই শোচনীয় এবং হাস্যকর হয়ে গেছে, সে খুব হাস্যকর কিছু একটা তৈরি করে ফেলে। তো আবুল আলা আল মাররি, সে ছিল খুব বিখ্যাত এবং সুপরিচিত একজন কবি। তো সে ছিল অন্ধ। তো অন্ধ হলেও আল্লাহ তাকে কথা বলার একটা ভালো ক্ষমতা দিয়েছিলেন, ভাষা জ্ঞানে সে খুব বাগ্মী একজন বক্তা ছিল। তো লোকেরা বলতো যে তার মধ্যে এতটাই অহংকার আর অদ্ভুত্ব ছিল যে সে একবার সিদ্ধান্ত নিল যে কোরআনের মতো কিছু একটা রচনা করে আল্লাহর কালামের সাথে প্রতিযোগিতা শুরু করবে। তো এরপর সে কোরআনের মতো কিছু একটা লিখতে বসলো, কিন্তু দেখলো যে লোকেরা দেখলো যে সে বারবার ব্যর্থ হচ্ছে, তাই তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমার কোরআন কোথায়? তুমি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি একটা কোরআন রচনা করবে। তো এরপর সেই ব্যক্তি উত্তর দিল যে ভুলে যাও, আমি এটা করতে পারিনি। মুসাইলামা আল কাজ্জাব যে কোরআনটি রচনা করেছিল সেটাও খুবই হাস্যকর হওয়ার পরও তার হাজার হাজার অনুসারী ছিল, এটা ছিল একটা ফিতনা। আর এই ফিতনার আগুন নিভেছে যখন আবু বকরের নেতৃত্বে মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে। সেই যুদ্ধে অনেক মুসলিম নিহত হয়েছে, অনেক কোরআনের হাফেজ এই যুদ্ধে নিহত হন। তো এরপরই মূলত কোরআন সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিল। অনেক হাফেজ এই যুদ্ধে নিহত হওয়ার পর কোরআন সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু কোরআনের বিভিন্ন অংশ এক করতে শুরু করেন এবং এই পুরো কার্যক্রম শেষ হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়। আল হাদিকা এর যুদ্ধে মুসাইলামা মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন। তিনি বলেন যে আমি এটা দেখে খুব বিচলিত হয়ে পড়ি এবং আল্লাহ আমাকে বললেন যে তুমি এই বালা দুটাকে ফু দাও। আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম এবং এরপর সেই বালা দুটো উড়ে চলে গেল। সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। তিনি বললেন যে এর মানে হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে দুইজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এখানে বলা হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব এবং আল আসওয়াদ আল আনসির কথা। মুসাইলামাকে হত্যা করা হয়েছিল, মিথ্যানবী দাবি সে করেছিল। তো মজার ব্যাপার হচ্ছে সে সাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সেই মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল। তাদের দুজনেরই বেশ কিছু সংখ্যক অনুসারী ছিল। তো তারা বিয়ে করলো এই কারণে যে একে অপরকে রাজনৈতিকভাবে সাহায্য করতে পারবে। তো মুসাইলামা যখন মারা গেল তখন সে মহিলা দেখলো যে তার এই নবুয়ত দিয়ে আর কোনো লাভ নেই, তাই সে মুসলিম হয়ে গেল, তওবা করে মুসলিম হয়ে গেল। আল আসওয়াদ আল আনসি, তাকে ইয়েমেনের ফাইরুজ নামের এক লোক তার প্রাসাদে গিয়ে তাকে গোপনে হত্যা করে এবং এভাবেই আল আসওয়াদের জীবনের সমাপ্তি ঘটে। এই মিথ্যানবীর দাবিদারদের তালিকায় আরও আছে তুলাইহা আল আজদি, সেও মিথ্যানবী হওয়ার দাবি করেছিল। পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং ঠিকভাবে ইসলাম পালন করত। আল্লাহু আলম যে মুসাইলামা কিংবা তুলাইহা এদের মধ্যে একজন ছিল যাকে কোরআনের কোনো আয়াত জিজ্ঞাসা করা হলে সে শুধু সেই সব আয়াত বেশি করে উদ্ধৃত করত যে সমস্ত আয়াতে খাওয়ার দাওয়ার কথা বেশি বলা হয়েছে। তো লোকেরা অবাক্য জিজ্ঞেস করতো যে কি ব্যাপার, ফেরেস্তারা কি তোমাদের হৃদয়ে নাজিল হয় নাকি তোমাদের পেটে নাজিল হয়, আমরা তো বুঝতে পারছি না। তো এরকম আরও আছে যে মুক্তার আল উবায়দ আস সাকাফি নামক এক ব্যক্তি, সেও এদের মতোই একজন। আর অতি সাম্প্রতিক অতীতে এমন একজন ব্যক্তি হচ্ছে মির্জা গোলাম আহমেদ, সে কাদিয়ানি ধর্মের প্রতিষ্ঠাতা। তাকেও সেই 30 জনের মধ্যে একজন ধরা যেতে পারে কারণ তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী ছিল। তার আন্দোলন খুব মারাত্মক ছিল এবং তার খুব ফিতনা সৃষ্টি করে। তারা যে আকিদা পোষণ করে সেগুলো ইসলামী শরিয়া মতেই যে কেবল কুফর তা নয়, বরং পাকিস্তানের বর্তমানে প্রচলিত আইনেও আইনগতভাবে কাদিয়ানি ধর্মকে ইসলামের কোনো রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।